বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে, এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর, যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের শক্তিমত্তা প্রদর্শনের মহড়ায় স্পর্শকাতর স্থাপনাগুলো রক্ষায় নতুন ও অজানা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা। ইরান ইউরোপের প্রধান কৌশলগত ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের দেয়া বক্তব্য। জুলাই অভ্যুত্থানে আহত 100 জনকে কর্মসংস্থানের প্রস্তাব স্বরাষ্ট্র উপদেষ্টার, দেশে ফিরলেন ভারতে আটক 90 জেলে ও নৌকর্মী। এবং দিল্লি বিধানসভা ভোটে তারিখ ঘোষণা, ইভিএম বিতর্কে জবাব দিল কমিশন, দিল্লি থেকে ভোটে লড়বেন কেজরিওয়াল। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জয়েন্ট হেডকোয়ার্টারের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিম জাদে বলেছেন, সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC যৌথ উদ্যোগে ইরানের স্পর্শকাতর স্থাপনাগুলোর সুরক্ষায় নয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সশস্ত্র বাহিনীর এক যৌথ মহড়ায় শক্তিমত্তার সঙ্গে ইরানের আকাশ সীমা রক্ষা করার বিষয়টি প্রদর্শনের উদ্দেশ্যে এই ব্যবস্থার পরীক্ষা চালানো হবে। জেনারেল রাহিম জাদে IRIBকে দেয়া এক সাক্ষাৎকালে বলেন, বার্ষিক নিখুঁত পরিকল্পনা ও কর্মসূচির ভিত্তিতে দেশজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই মহড়া অনুষ্ঠিত হবে। আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিমত্তা প্রদর্শন করার উদ্দেশ্যে এ মহড়া চালানো হবে। পার্সটুডে জানাচ্ছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জয়েন্ট হেডকোয়ার্টারের কমান্ডার বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এ মহড়া হবে বিশাল এবং শত্রুকে ভড়কে দিতে এই ব্যবস্থার নিরাপত্তা সুরক্ষিত রাখতে এটির সক্ষমতার খুব সামান্য অংশ প্রদর্শিত হবে। ইরানের সশস্ত্র বাহিনীর ইক্তেদার বা শক্তিমত্তা নামক মহড়া রোববার শুরু হয়েছে এবং আগামী 2 মাস ধরে চলবে। ইরানের আকাশ, স্থল ও পানির সীমানা জুড়ে এই বিশাল মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি সই হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গতকাল তেহরানের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন। তিনি জানান, এই চুক্তির নানা দিক রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাণিজ্য, অর্থনীতি, জ্বালানি এবং পরিবেশ খাত। এর পাশাপাশি প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়েও এই চুক্তির আওতায় থাকবে বলে তিনি জানান। বাকাই জানান, গত গ্রীষ্মের প্রথম দিকে চুক্তির খসড়া ইরান ও রাশিয়া অনুমোদন করেছে এবং এখন দুই দেশের প্রেসিডেন্ট চূড়ান্ত চুক্তিতে সঠিক সময়ে স্বাক্ষর করার জন্য অপেক্ষা করছেন। চুক্তির ব্যাপারে আগের বিভিন্ন সময়ের আলোচনার কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তেহরান ও মস্কোর সম্পর্ক জোরদার করার জন্য আগে সমস্ত ডকুমেন্ট আপডেট করতে হবে। দীর্ঘদিন ধরে ইরান ও রাশিয়া কৌশলগত ঘনিষ্ঠ মিত্র এবং পশ্চিমা কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েক বছর ধরে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক গভীর করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার ইরান বিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করে দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি এমন একটি অবস্থায় চলে যাচ্ছে যেখান থেকে আর তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তিনি গতকাল রাজধানী প্যারিসে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতদের বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এই দাবি করেন। তিনি বলেন, 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নবায়নের ব্যাপারে আলোচনায় অগ্রগতি না হলে তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহলের কথা ভাবতে হবে। ম্যাক্রন ইরানকে ফ্রান্স সহ ইউরোপের প্রধান কৌশলগত ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচির গতি বেড়ে যাওয়ায় আমরা এমন একটি অবস্থায় চলে যাচ্ছি যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। পরমাণু সমঝোতার মেয়াদ আনুষ্ঠানিকভাবে আসছে অক্টোবরে শেষ হয়ে যাবে জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমাদেরকে আগামী মাসগুলোতে একথা ভাবতে হবে যে আমরা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহলের দিকে যাব নাকি যাব না। ম্যাক্রন দাবি করেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রাশিয়ার প্রতি তেহরানের সমর্থনও ইউরোপের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের জুলানি বাহিনীর হাতে সাধারণ মানুষের অপহরণ ও গুম হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। হোমস শহর থেকে গত প্রায় এক মাসে অন্তত 900 ব্যক্তি গুম হয়েছেন। প্রায় এক মাস আগে সিরিয়ার ক্ষমতা গ্রহণকারী হায়াত তাহরির আশাম বা এইচটিএস এর সশস্ত্র ব্যক্তিরা সাবেক বাশার আল আসাদ সরকারের অনুসারীদের বিরুদ্ধে অভিযানের নামে ব্যাপক ধরপাকড় চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র হোমস শহর থেকে গত 8 ডিসেম্বরের পর থেকে অন্তত 900 ব্যক্তিকে ধরে নিয়ে গেছে জোলানি বাহিনী এবং তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আল মায়াদিনের উদ্ধৃতি দিয়ে পাশুরে জানাচ্ছে, এমন সময় এসব মানুষকে অবৈধ আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে যখন জোলানি প্রশাসনের নির্দেশে সাবেক বাশার আল আসাদ সরকারের সেনাবাহিনীতে কর্মরত সৈনিক ও কর্মকর্তা তাদের অস্ত্রশস্ত্র জমা দিয়ে নিজেদের জন্য নতুন পরিচয়পত্র গ্রহণ করেছিলেন। তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদের বেশিরভাগ এ ধরনের যুবক। এদিকে হোমসের জনগণের সঙ্গে, বিশেষ করে সেখানকার শিয়া জনগোষ্ঠীর সঙ্গে এইচটিএস এর সশস্ত্র ব্যক্তিদের সহিংস আচরণের বিভিন্ন ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী সিরিয়ার রাকা প্রদেশে একটি অত্যাধুনিক সামরিক ঘাঁটি নির্মাণ করার প্রাথমিক আয়োজন সম্পন্ন করেছে বলে খবর পাওয়া গেছে, কিন্তু এ ব্যাপারে জোলানি নেতৃত্বাধীন সরকার কোনো প্রতিবাদ জানায়নি। সিরিয়ার বিভিন্ন সূত্র জোলানির সবুজ সংকেত নিয়ে দেশটির রাকা প্রদেশের প্রথম স্থায়ী মার্কিন ঘাঁটি নির্মাণের কাজ শুরু হওয়ার খবর জানিয়েছে। পাসপোর্টে জানিয়েছে, মার্কিন বাহিনী ওই ঘাঁটি নির্মাণ করার জন্য গত 3 সপ্তাহ ধরে প্রয়োজনীয় সরঞ্জাম ইরাক থেকে সিরিয়ার নেয়ার কাজ চালিয়ে যাচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, রাকা শহরের উপকণ্ঠে সিরিয়ার সেনাবাহিনীর একটি ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে এবং তারা ওই ঘাঁটির প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। এর কয়েকদিন আগে জানা গিয়েছিল যে ডেল্টা নামক মার্কিন বিশেষ বাহিনীর সেনারা ইরাকের আল ওয়ালিদ ক্রসিং দিয়ে সিরিয়ার রাকায় প্রবেশ করেছে। এদিকে সিরিয়ার কুর্দি ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ খবর দিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের উপকণ্ঠে তিশরিন বাঁধের কাছে একটি টিলার উপর সেনা ঘাঁটি নির্মাণ করার চেষ্টা করছে তুরস্ক। এসডিএফ এ খবর জানিয়ে বলেছে তারা নির্মাণাধীন ওই ঘাঁটিতে হামলা চালিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে আহত 100 জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখা ও অপরাধ তদন্ত বিভাগের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য সাংবাদিকদের জানান। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আহতদের সচ্ছলতায় ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যারা আহত হয়েছেন সবাইকে তো সব জায়গায় দেওয়া সম্ভব না। আমাদের প্রস্তাবে যাকে যেখানে সম্ভব সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। অর্থ পাচারকে বিগত সরকারের সময় সবচেয়ে বড় সংকট হিসেবে আখ্যায়িত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি মানি লন্ডারিং করেছে। এদিকে ভারতে আটক 90 জন বাংলাদেশি জেলে ও নৌকর্মী অবশেষে স্বজনদের কাছে ফিরেছেন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে একটি বন্দি বিনিময় কর্মসূচির অংশ হিসেবে এই বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়। একইভাবে গত অক্টোবরে আটক হওয়া 95 জন ভারতীয় জেলে ও নৌকর্মীকে মুক্তি দিয়েছে বাংলাদেশ। ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আজ সংবাদ সম্মেলনে কমিশন জানিয়েছে, আগামী 5 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। 8 ফেব্রুয়ারি ভোট গণনা হবে মামলা বিচারাধীন থাকার কারণে। বসিরহাটের উপনির্বাচন এখন হবে না বলেও জানিয়েছে কমিশন। তবে তারিখ ঘোষণার আগে থেকেই রাজধানীতে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। বিজেপি প্রাথমিকভাবে 70 আসনের মধ্যে 29 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। অন্যদিকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করলেও বিধানসভায় একলা চলনীতিতে এগোচ্ছে আম আদমি পার্টি বা আপ। সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ। দলটি জানিয়েছে, বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে নয়াদিল্লি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কমিশন জানিয়েছে, আগামী 10 জানুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 17 জানুয়ারি, পরের দিন বাছাই এবং 20 জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। কমিশন ইভিএম সম্পর্কিত বিতর্কে জবাব দিয়ে বলেছে, 42 বার আদালত ইভিএম এর উপর ভরসা রেখেছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সাধারণ জ্বর নিয়েও একটি মহল HMPV ভাইরাস বলে আতঙ্ক ছড়াচ্ছে। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর কিছু নয়, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আজ হাওড়ার একটি স্টেডিয়ামে রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, একটি বিশেষ চক্র HMPV ভাইরাস নিয়ে উদ্দেশ্যমূলকভাবে আতঙ্ক ছড়াচ্ছে। এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। গতকালও একই বিষয়ে আশ্বস্ত করেন এবং তার সরকারের নেয়া স্বাস্থ্যসাথী ব্যবস্থার প্রতি আস্থা রাখার কথা বলেছেন। উল্লেখ্য, সম্প্রতি কর্ণাটকে 2টি, গুজরাটের 1টি, তামিলনাড়ুর 2টি ও কলকাতার 1টি শিশুর শরীরে HMPV-র সংক্রমণ ধরা পড়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর আরও 2 সদস্য নিহত হয়েছে। এছাড়া আরও 2 সেনা আহত হয়েছে, যাদের অবস্থা গুরুতর। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, উত্তর গাজার বেইত হানুন এলাকায় হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের হামলায় নাহল ব্রিগেডের সব সেনা হতাহত হয়। নিহত 2 সেনার মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, যার নাম ক্যাপ্টেন এইটান ইসরায়েল শিকানজি। এই সেনা নাহল ব্রিগেডের 932 ব্যাটালিয়নের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল। নিহত অপর সেনার নাম এখনও জানা যায়নি। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ অধিবাসীদেরকে রাতে শান্তিতে ঘুমাতে চাইলে ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে ইয়েমেন। সানা হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী হামলা বন্ধ করবে না। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের পদস্থ কর্মকর্তা হিজাম আল আসাদ গতকাল সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে এ হুঁশিয়ারি দিয়েছেন। পোস্টে তিনি বলেন, ইসরায়েলের অধিবাসীদের মধ্যে যারা রাতে শান্তিতে ঘুমাতে চায় তারা যেন সাইপ্রাস অথবা ইউরোপে তাদের পিতৃপুরুষের দেশে চলে যায়। ইয়েমেনের এই পদস্থ কর্মকর্তা বলেন, গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী বাহিনী যতদিন গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না করবে ততদিন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী এবং ইসলামিক দাওয়া পার্টির সেক্রেটারি জেনারেল নূরি আল মালিকি পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। এ প্রসঙ্গে বাগদাদের জুমার নামাজের ইমামও এই অঞ্চলের বিরুদ্ধে শত্রুদের নতুন চক্রান্তের কথা উল্লেখ করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইরাকের সাবেক প্রধানমন্ত্রী এবং ইসলামিক দাওয়া পার্টির সেক্রেটারি জেনারেল নূরি আল মালিকি পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার এবং ইরাকের বিরুদ্ধে ষড়যন্ত্রে ইসরায়েলের ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। প্রকৃতপক্ষে পশ্চিম এশিয়া অঞ্চল জটিল ও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গাজা ও লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের পর ইসরায়েল মার্কিন পরিকল্পনায় সিরিয়ার আসাদ সরকারেরও পতন ঘটে এবং বিস্ময়করভাবে সন্ত্রাসী ও সশস্ত্র বিরোধী দল সিরিয়ার ক্ষমতা দখল করে। পার্স টুডে জানায়, সিরিয়ার দৃশ্যপটের এই পরিবর্তনে এ অঞ্চলের দেশগুলো খুবই উদ্বিগ্ন এবং সবার মধ্যে সতর্কতা বেড়েছে। এই পরিস্থিতিতে নূরি আল মালিকি ইহুদিবাদী ইসরায়েলের আরও আগ্রাসন এবং সীমানা পুনর্নির্মাণের পরিকল্পনার কথা বলেছেন। তিনি বলেছেন, আশঙ্কা করা হচ্ছে এই অঞ্চলের ব্যাপারে শত্রুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল প্রথম ধাপে মুসলিম দেশগুলোকে ভেঙে ছোট ছোট দেশে পরিণত করা এবং পরবর্তী ধাপে সরকারগুলোর প্রকৃতি পরিবর্তন করা। এ ধরনের কৌশল বাস্তবায়নে ইহুদিবাদী ইসরায়েল উপকৃত হবে, কারণ একদিকে বৃহৎ মুসলিম দেশগুলো খণ্ড বিখণ্ড হয়ে ছোট ছোট দেশে পরিণত হবে, অন্যদিকে এই ছোট দেশগুলোকে ইচ্ছে মতো ইসরায়েল ও পশ্চিমাদের পথে পরিচালনা করা যাবে। অর্থাৎ এই দেশগুলোকে এমনভাবে আপোষ বা নতজানু হয়ে চলতে বাধ্য করা হবে যেমনটি বর্তমানে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে আপোষকামী মনোভাব দেখা যাচ্ছে। এরই মধ্যে কিছু আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে এবং তারা এখন আর ইসরায়েলের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে না। এসব দেশে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। এ প্রসঙ্গে বাগদাদের জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ সৈয়দ ইয়াসিন আল মুসাভি এই অঞ্চলের বিরুদ্ধে শত্রুদের নতুন চক্রান্তের কথা উল্লেখ করে স্পষ্ট করে বলেছেন, এই চক্রান্তের উদ্দেশ্য হল ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান সহ এই অঞ্চলের মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করা এবং আমেরিকা ও তার মিত্রদের মধ্যে ভাগাভাগি করে নেয়া। বাগদাদের জুমা নামাজের ইমাম জোর দিয়ে বলেছেন, এই অঞ্চলে যা কিছু ঘটছে তা সুন্নি, শিয়া কিংবা কুর্দিদের সুবিধার জন্য নয়, বরং এটি একটি গভীর মার্কিন ষড়যন্ত্রের অংশ যা আমেরিকা এবং তার মিত্রদের স্বার্থ রক্ষা করবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল মার্কিন ঘৃণ্য ষড়যন্ত্র বুঝতে হলে কয়েকটি বিষয়ের দিকে নজর দিতে হবে। এগুলোর মধ্যে একটি হলো এ অঞ্চলের সরকারগুলোর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে উস্কানি দেয়া এবং আপোষকামিতার বিরোধী ও স্বাধীন গোষ্ঠীগুলোকে নির্মূল করা। আরেকটি বিষয় হলো ইরাকের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করা এবং জনপ্রিয় গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকা এবং তাদের মিত্ররা ইরাকের জনপ্রিয় সংগঠন হাশ দাস সাবে ভেঙে দেওয়ার বিষয়টি উত্থাপন করেছে। এমনকি ইরাক সরকারকে ইরাককে সিরিয়ার মতো পরিস্থিতিতে পরিণত করাসহ হাশ দাস সাবিকে ভেঙে না দেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। এ অবস্থায় এই অঞ্চলের দেশগুলোর অস্তিত্বের বিরুদ্ধে যে ভয়াবহ ষড়যন্ত্র শুরু হয়েছে তার বিরুদ্ধে সরকার ও জনগণের রাজনৈতিক সচেতনতা জরুরি হয়ে পড়েছে। পরিশেষে এটা জোর দিয়ে বলা যায় যে এই অঞ্চলের স্বাধীন দেশগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী মার্কিন ষড়যন্ত্র মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান। এখনই সতর্ক না হলে পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোর জন্য ভয়াবহ দুর্ভোগ অপেক্ষা করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
সবশেষে পাওয়া দুটি খবরের গুরুত্বপূর্ণ শিরোনাম সহ সংক্ষিপ্ত শিরোনাম। উত্তর কোরিয়ার মাঝারি পাল্লার একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা IRBM এর সফল পরীক্ষা চালিয়েছে। আরব বিশ্বের প্রখ্যাত এক বিশ্লেষক জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েল বিরোধী অভিযানকে তেল আবিবের শাসক গোষ্ঠীর অব্যাহত হত্যা ও অপরাধ যজ্ঞের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন। ইরানের শক্তিমত্তা প্রদর্শনের মহড়ায় স্পর্শকাতর স্থাপনাগুলো রক্ষায় নতুন ও অজানা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা। ইরান ইউরোপের প্রধান কৌশলগত ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ। ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের দেয়া বক্তব্য। জুলাই অভ্যুত্থানে আহত 100 জনকে কর্মসংস্থানের প্রস্তাব স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশে ফিরলেন ভারতে আটক 90 জেলে ও নৌকর্মী। এবং ভারতের দিল্লি বিধানসভা ভোটের তারিখ ঘোষণা, ইভিএম বিতর্কে জবাব দিল নির্বাচন কমিশন। দিল্লি থেকে ভোটে লড়বেন কেজরিওয়াল। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। এবারে চলুন আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
দর্পণ।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, চলতি সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
ইরানের তৎকালীন উপপররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান পরমাণু আলোচক সৈয়দ আব্বাস আরাকচি শেষবার 2019 সালে বেইজিং সফরে গিয়েছিলেন জেসিপিইউ এর একটি যৌথ পরামর্শমূলক অধিবেশনে অংশ নিতে। তবে এবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি চীন সফরে গেছেন যখন দেশটিতে নববর্ষ বা বসন্ত উৎসব উদযাপনের আয়োজন চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ আলোচনা করেছেন। এই বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজকের আলোচনায় আমরা আরাকচির চীন সফরের গুরুত্ব নিয়ে বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কিছু কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পার্স টুডের খবর অনুযায়ী গুডস পত্রিকা ইরান ও চীনের সোনালী অর্ধশতক পার শিরোনামে একটি নিবন্ধে লিখেছে, বেইজিংয়ে পৌঁছে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বেইজিংয়ে আব্বাস আরাকচির সফরের কারণ হিসেবে বলেছেন, এর মূল লক্ষ্য হল আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে পরামর্শ করা এবং এটি একটি দ্বিপাক্ষিক আলোচনা। দুই দেশের সম্পর্ক সবসময় ভালো ছিল এবং এখনও আছে। বিভিন্ন বিষয়ে আমাদের অভিন্ন চিন্তাধারা অব্যাহত রাখাটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে আমরা সব আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ করেছি। এখন আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরাজয়ে পরিস্থিতি স্পর্শকাতর অবস্থায় রয়েছে। নতুন বছরে আমাদের পারমাণবিক আলোচনা এমন একটি পরিস্থিতির মুখোমুখি হবে যেখানে আমাদের আরও পরামর্শ করতে হবে। সফরের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনের সবচেয়ে নির্ভরযোগ্য প্রকাশগুলোর মধ্যে পেপলস ডেইলিতে লেখা একটি নিবন্ধে লিখেছেন, একতরফাবাদ এবং আধিপত্যবাদ মোকাবেলার জন্য ইরান ও চীন সবসময় একসঙ্গে কাজ করবে এবং তারা গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর মধ্যে সমৃদ্ধি, সহযোগিতা এবং বন্ধুত্বের পথে একসঙ্গে লড়াই করবে।
দুটি প্রাচীন এশীয় সভ্যতা হিসেবে ইরান ও চীন কঠিন সময়ের বন্ধু, যারা সময়ের পরীক্ষায় একে অপরের পাশে দাঁড়িয়েছে এবং শান্তি নিশ্চিত করার জন্য দুটি দায়িত্বশীল দেশ হিসাবে তাদের ভূমিকা পালন করতে উচ্চ উচ্চতায় পৌঁছানোর জন্য এক পথে পা বাড়িয়েছে। ইরান চীন সম্পর্কের পরবর্তী সোনালী অর্ধ শতাব্দী দেখাবে যে এই সফরটি দুই দেশের মধ্যে কৌশলগত এবং বাস্তবসম্মত সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। বিশেষ করে যখন চীনা প্রবাদ বাক্য থেকে আমরা শিখি যে কর্ম শব্দের চেয়ে জোরে কথা বলে। চীনে যাওয়ার পর ইরানের কূটনীতির চ্যানেলের বিবৃতি এবং সেই সঙ্গে মিডিয়াতে প্রকাশিত আব্বাস আরাকচির নিবন্ধের মাধ্যমে বেইজিংয়ের নীতির প্রতি তেহরানের বাস্তববাদী দৃষ্টিভঙ্গিকে তুলে ধরছে। চীনে ইরানের সাবেক রাষ্ট্রদূত জাওয়াদ মনসুরি দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে আব্বাস আরাকচির সফরের ফলাফল সম্পর্কে কুর্স পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়টি উল্লেখ করে বলেছেন, উভয় পক্ষের মধ্যে সম্পর্কের একটি দীর্ঘ এবং ঐতিহাসিক ইতিহাস রয়েছে, যার ফলে দুই দেশের নীতিতে কিছু রাজনৈতিক মিল রয়েছে।
এর সম্পর্কে তিনি আরও বলেন, সহযোগিতা এবং পারস্পরিক বিনিময়ের সক্ষমতা এখনও বিদ্যমান এবং সম্ভাব্য সক্ষমতা থেকে কিভাবে সর্বোচ্চটা অর্জন করা যায় সে ব্যাপারে তেহরান ও বেইজিংয়ের প্রবল আগ্রহ রয়েছে। এর ভিত্তিতে তেহরান বেইজিংয়ের ২৫ বছরের যৌথ সহযোগিতা পরিকল্পনায় বিভিন্ন বার্তা অন্তর্ভুক্ত করেছে, যা শেষ পর্যন্ত একটি কৌশলগত স্তরে সম্পর্ক উন্নত করার লক্ষ্য নিয়ে দুই পক্ষ চুক্তিবদ্ধ হয়েছে। অন্যদিকে আমেরিকা ও ইউরোপের নেতিবাচক পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যমতে পৌঁছানোর জন্য ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক ইস্যুর আলোচনা ও মত বিনিময় এই সফরে গুরুত্ব পাবে। তিনি আরও বলেন, আরাকচি যেমন বলেছেন পারমাণবিক ইস্যুতে আরও পরামর্শ প্রয়োজন, অতএব আমার ধারণা এই সফরে জনাব পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরালো করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছেন, কারণ বর্তমান বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই ধরনের সহযোগিতার প্রয়োজন এবং এটি এমন একটি পরিস্থিতিতে করা হচ্ছে যেখানে চীনা সরকারের কাছে এই ধরনের যোগাযোগ প্রক্রিয়ায় প্রবেশ করার উপায় এবং প্রয়োজনীয় প্রেরণা উভয়ই রয়েছে।
কেউ কেউ বিশ্বাস করেন যেন ইরানের বর্তমান পেজেশকিয়ানের ১৪তম সরকার তার সংস্কারবাদী নীতিকে কাজে লাগিয়ে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করার পাশাপাশি জেসিপিও এর ভিত্তিতে তাদের সঙ্গে উত্তেজনা কমাতে সক্ষম হবেন। কিন্তু পশ্চিমা দেশগুলোর নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং গত কয়েক মাসে তেহরানের বিরুদ্ধে কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা থেমে গেছে। ফলে বিশেষজ্ঞরা বলছেন যে আরাকচির চীন সফর এবং মাসুদ পেজেশকিয়ানের রাশিয়ায় আসন্ন পরিকল্পিত সফর এবং পূর্বের প্রতি ইরানের নীতি পরিবর্তন পশ্চিমাদের সঙ্গে তেহরানের সম্পর্ক উন্নয়নের বিষয়ে ইরানের ব্যর্থ প্রচেষ্টার ইঙ্গিত। দুই দেশের প্রতি আমেরিকার নেতিবাচক দৃষ্টিভঙ্গি যা তেহরান ও বেইজিং এর মধ্যে সম্পর্ক স্থাপনের ভিত্তি প্রদান করেছে তা উল্লেখ করে মনসুরি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনের নানা সমস্যা ও চ্যালেঞ্জ সৃষ্টির প্রচেষ্টা নিয়ে বেইজিং কর্মকর্তারা ক্লান্ত হয়ে পড়েছেন।
হোয়াইট হাউজের আচরণের কারণে স্বাভাবিকভাবেই চীন, সাংহাই এবং ব্রিক্স সদস্যদের সঙ্গে নিয়ে আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে, আর ইরানও একই পথে হাঁটার নীতি বিবেচনায় নিয়েছে। চীনে নিযুক্ত ইরানি কূটনৈতিক এটা পরিষ্কার করে বলেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরান অবশ্যই তার পররাষ্ট্র নীতি একটি সীমিত প্যাকেজে সীমাবদ্ধ করবে না এবং তার সমস্ত ডিম একম ঝুড়িতে রাখবে না। এই মুহূর্তে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে আমাদের সহযোগিতা রয়েছে। তিনি এই সম্পর্কে আরো বলেন, তেহরান কেবল কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দেয় না। স্বাভাবিকভাবে যদি ইউরোপের সঙ্গে তেহরানের সম্পর্ক কোনো চ্যালেঞ্জ সৃষ্টি করে থাকে তাহলে তা এই জন্য যে তারা আমাদের স্বার্থকে স্বীকৃতি দিতে চায় না। কিন্তু অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে তেহরানের কোনো সীমাবদ্ধতা নেই। ফলে ব্রিক্স, সাংহাই, ইউরেশিয়া এবং ইকোর চুক্তিগুলো বাস্তবায়নের ব্যাপারে তেহরান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক ক্ষেত্রে বর্তমান সম্পর্কের কারণে চীন তেহরানের প্রতি আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইছে এবং এ বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিও যুক্তির ন্যায্যতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং তা বাস্তবসম্মত।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ধরনের বেহেশত মসজিদ,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ধরনের বেহেশত মসজিদে। আশা করছি সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত কয়েক আসরের ধারাবাহিকতায় আজও আমরা মসজিদের রাজনৈতিক ভূমিকা নিয়ে আরও কিছু কথা বলব, আর অনুষ্ঠানের শেষাংশে থাকবে ইরানের ইস্পাহান শহরের সাইয়েদ মসজিদ নিয়ে আলোচনা। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসলামের প্রধান ইবাদত গৃহ মসজিদ মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে নানামুখী ভূমিকা ও প্রভাব রাখতে পারে। ইসলামের প্রাথমিক যুগ থেকে বহু বছর পর্যন্ত মসজিদ ছিল মুসলিম সাম্রাজ্যের রাজনৈতিক তৎপরতার প্রধান কেন্দ্র। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার প্রধান কাজ মসজিদে বসে আঞ্জাম দিতেন। এভাবে তিনি জনগণের সামনে এই ধর্মীয় কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেছেন এবং মসজিদ যে শুধুমাত্র ইবাদতের স্থান নয় সেটি বোঝানোর চেষ্টা করেছেন। বিশ্বনবীর পক্ষ থেকে যে কোনো ঘোষণা শোনার জন্য মানুষ এই মসজিদে সমবেত হতো। রাজনীতির সঙ্গে মসজিদের অঙ্গাঙ্গী সম্পর্ক শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নয়, বরং তাঁর ওফাতের পরও চলতে থাকে বহু বছর।
হিজরি সপ্তম শতাব্দীর প্রখ্যাত ঐতিহাসিক ইবনে আবি আল হাদিদ এ সম্পর্কে লিখেছেন, তৃতীয় খলিফার হত্যাকাণ্ডের পর জনগণ যখন পরবর্তী খলিফা হিসেবে ইমাম আলী আলাইসাল্লামের কাছে বায়াত বা আনুগত্যের শপথ নেয়ার জন্য আসে, তখন তিনি এ দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। কিন্তু জনগণের পক্ষ থেকে তিনি এতটা চাপের মুখে পড়েন যে শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নেন। কিন্তু এক ভাষণে তিনি বলেন, যদি আমাকে বায়াতের শপথ নিতেই হয় তাহলে তা হতে হবে মসজিদে, কারণ আমি চাই না আমার সঙ্গে তোমাদের আনুগত্যের শপথ গোপনে সংগঠিত হোক, বরং এটি হতে হবে মুসলমানদের সমবেত হওয়ার প্রধান কেন্দ্র মসজিদে। এরপর হযরত আলী আলাইহিসসালাম উঠে দাঁড়ান, সবাই তার পেছন পেছন গিয়ে মসজিদে প্রবেশ করে এবং সেখানেই জনগণের কাছ থেকে আনুগত্যের শপথ গ্রহণ করেন ইমাম আলী আলাইহিসসালাম।
ইউরোপের প্রখ্যাত ইসলাম গবেষক মার্সেল এ বোইজার্দ মুসলমানদের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের পাশাপাশি মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা তুলে ধরতে গিয়ে বলেন, বিশ্ব মুসলিমের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় মসজিদ হচ্ছে একটি শক্তিশালী উপাদান। এদিক দিয়ে মসজিদের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব উপেক্ষা করা যায় না। সমসাময়িক যুগে মুসলমানদের মধ্যে আবার ইসলামী চেতনা জেগে উঠেছে, তারা আবার অত্যাচারী শাসকদের বিরুদ্ধে প্রতিরোধের কেন্দ্র হিসেবে মসজিদকে ব্যবহার করতে চায়। এই প্রক্রিয়া চলতে থাকলে মসজিদ আবার ইসলামের প্রাথমিক যুগের ভূমিকায় ফিরে যেতে পারবে। বিভিন্ন দেশের মসজিদের ভেতর লাইব্রেরি ও কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার বিষয়টি এ বাস্তবতা তুলে ধরছে। সেই সঙ্গে একথাও প্রমাণিত হচ্ছে যে মসজিদকে যারা শুধুমাত্র নামাজ আদায়ের কেন্দ্র হিসেবে মনে করে, তাদের ধারণার বিপরীতে এটি মুসলমানদের সামাজিক ও রাজনৈতিক তৎপরতার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে পারে।
সাম্প্রতিক সময়ে মুসলিম বিশ্বে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে উঠেছে। এসব আন্দোলন প্রমাণ করে মুসলমানরা বহু শতাব্দীর ঘুম থেকে জেগে উঠছে এবং তারা আবার মুসলিম সভ্যতার যুগে ফিরে যেতে চায়। এসব আন্দোলনের নেতারা মুসলমানদেরকে অত্যাচারী শাসকদের মোকাবেলায় নিজেদের অধিকার আদায়ে সচেতন করে তোলার লক্ষ্যে মসজিদে বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণ করতে পারেন। সমসাময়িক যুগে মুসলিম বিশ্বের যেসব অবিসংবাদিত নেতা ইসলামে রাজনীতির সঙ্গে ধর্মের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি বাস্তবে প্রমাণ করে গেছেন, তাদের অন্যতম হলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই। তিনি ইরানের ইসলামী বিপ্লবের সময় আপামর জনসাধারণের উদ্দেশ্যে এক বক্তব্যে বলেন, মেহরাব অর্থ হচ্ছে হার্বের স্থান, হার্ব মানে যুদ্ধ। মসজিদের মেহরাব থেকেই শয়তানের পাশাপাশি শয়তানি অপশক্তিগুলোর বিরুদ্ধে জিহাদ শুরু করতে হবে। অতীতে ইসলামের জিহাদগুলো মসজিদে বসেই পরিচালিত হতো। আপনারা ইসলামী বিপ্লবকে সফল করার জন্য মসজিদগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখুন।
বিগত কয়েক দশকে মুসলিম দেশগুলোর সামাজিক ও রাজনৈতিক সংকটগুলোর কারণে মসজিদের রাজনৈতিক ভূমিকা প্রবল থেকে প্রবলতর হয়েছে। মসজিদের খতিবগণ তাদের খুতবায় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট কিংবা আন্তর্জাতিক অঙ্গনে মুসলমানদের জন্য তৈরি হওয়া সমস্যার বিবরণ তুলে ধরে এ ব্যাপারে মুসল্লিদের সচেতন করে তোলেন। ছোট বড় সব মসজিদের খুতবায় মোটামুটি তিনটি বিভাগ থাকে। প্রথমত, খতিবগণ ইসলামের প্রাথমিক যুগের ঘটনা তুলে ধরেন, কুরআন ও হাদিসের বাণী শোনান এবং নবী রাসূলদের জীবনী উপস্থাপন করে সেখান থেকে শিক্ষা নেয়ার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানান। স্বাভাবিকভাবেই এ ধরনের খুতবায় সাধারণ মানুষের জন্য থাকে রাজনৈতিক শিক্ষা। খুতবার দ্বিতীয় পর্যায়ে দেশের অভ্যন্তরীণ সমস্যা ও সংকটের কথা তুলে ধরা হয়। আর তৃতীয় পর্যায়ে আন্তর্জাতিক অঙ্গনে আধিপত্যকামী ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মোকাবেলায় বিশ্বের মুসলমানদের নানা সমস্যা ও সংকটের কথা উপস্থাপন করা হয়।
শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে আমরা আপনাদেরকে ইরানের ঐতিহাসিক ইস্পাহান শহরের সাইয়েদ মসজিদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় হিজরি দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে এবং তা শেষ হয় ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। বর্তমানে ইস্পাহানের চাহারবাগ এভিনিউয়ের কাছে মসজিদটি অবস্থিত। মসজিদের অনন্য কারুকাজ কাজের শাসনামলে নির্মিত মসজিদটিকে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত করে তুলেছে। মরহুম হুজ্জাতুল ইসলাম সৈয়দ মোহাম্মদ বাকের সাফতি ব্যক্তিগত উদ্যোগে মসজিদটি নির্মাণ করেন। তার নামেই মসজিদটি সৈয়দ মসজিদ হিসেবে পরিচিতি পায়। হিজরি 1245 সাল মোতাবেক 1829 খ্রিস্টাব্দে সৈয়দ মোহাম্মদ বাকের 8000 বর্গ মিটার জায়গার উপর এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইরানের তৎকালীন কাজার শাসক ফতে আলী শাহ দেখতে পান সাইয়েদের একার পক্ষে এত বড় মসজিদের নির্মাণ কাজ শেষ করা সম্ভব নয়। তাই তিনি এটির নির্মাণ কাজে আর্থিক অনুদান দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু সাইয়েদ মোহাম্মদ বাকের সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
ফতে আলী শাহ সে সময় সাইয়েদকে বলেন, আপনার কাছে তো রাজভাণ্ডার নেই যে এত বড় মসজিদের নির্মাণ কাজ একাই সম্পন্ন করবেন। এর উত্তরে সাইয়েদ বাকের বলেন, আমাকে এটি নির্মাণ কাজে সাহায্য করবেন সেই মহান সত্তা যার ধনভাণ্ডার অসীম। সাইয়েদের এ বক্তব্য শোনার পর ফাতেহ আলী শাহর আর কোনো কথা থাকে না এবং তিনি এ মসজিদ নির্মাণে সহায়তা করার পরিকল্পনা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। মজার ব্যাপার হচ্ছে, সাইয়েদ মোহাম্মদ বাকের সাফতি সারাজীবন অত্যাচারী শাসকদের মোকাবেলায় জনগণের পাশে ছিলেন। এ কারণে বহুবার তাকে হত্যার হুমকি দেয়া হয় এবং একাধিকবার হত্যা প্রচেষ্টার হাত থেকে তিনি প্রাণে রক্ষা পান। তবে শেষ পর্যন্ত 1260 হিজরি মোতাবেক 1844 খ্রিস্টাব্দে এই মুসলিম মনীষী 85 বছর বয়সে ইন্তেকাল করেন। তাঁর ওসিয়ত অনুসারে সাইয়েদ মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।
ইস্পাহানের সাইয়েদ মসজিদের আয়তন 8075 বর্গমিটার। এটি দুই পাশে রয়েছে বিশাল দুটি আঙিনা। মসজিদে প্রবেশ করার জন্য এর উত্তর ও দক্ষিণের দুই প্রধান ফটক দিয়ে ঢুকে এই আঙিনা পার হতে হয়। মসজিদের ভেতরেই রয়েছে একটি মাদ্রাসা এবং এর তালেবুল এলমদের থাকার জন্য রয়েছে 45টি কক্ষ। উত্তর দিকের প্রধান ফটকের দুপাশে ও মাথার উপরে মনোরম টাইলসের ওপর নানা রঙের কারুকাজের পাশাপাশি রয়েছে বাহারি ক্যালিগ্রাফির সমাহার। এই ক্যালিগ্রাফির একাংশ জুড়ে রয়েছে পবিত্র কোরআনের বাছাই করা কিছু আয়াত। কাজার যুগের প্রখ্যাত ক্যালিগ্রাফিস্ট মোহাম্মদ বাকের সিরাজের নেতৃত্বে এই কারুকাজগুলো করা হয়েছে। সাইয়েদ মসজিদে রয়েছে একটি বড় গম্বুজ ও দুটি মিনার। এছাড়া এই মসজিদের তিন দিকে রয়েছে ছাদযুক্ত বারান্দা। তালেবুল এলমদের থাকার জন্য তৈরি ছোট কক্ষগুলো এসব বারান্দার সঙ্গে সংযুক্ত। সাইয়েদ মসজিদের একটি বড় পিলারের মাথায় স্থাপিত বিশাল ঘড়ি ইস্পাহান শহরের সুনাম বাড়িয়েছে। এই পিলারটি মসজিদের দক্ষিণ দিকের বারান্দার ছাদের উপর স্থাপিত। মসজিদের উত্তর পশ্চিম প্রান্তে সৈয়দ মোহাম্মদ বাকের সাফতির মাজার রয়েছে।
তো শ্রোতা বন্ধুরা, ধরনীর বেহেশত মসজিদ শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গপর আশা রইল।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। আজকের আসর পরিবেশনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা বর্ণবাদ নিয়ে কিছুটা আলোচনা করেছি। আমরা বলেছি, বর্ণবাদ বলতে সাধারণত একজন ব্যক্তির প্রতি জাতিগত কারণে বিদ্বেষ, বৈষম্য ও ঘৃণাকে বোঝায়। শুধু গায়ের রঙের মধ্যে তা সীমাবদ্ধ নয়। এক্ষেত্রে জাতীয়তা, ভাষা এবং ধর্ম ও মাঝহাবের মতো বিষয়গুলো বর্ণবাদী তৎপরতার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। যেমন ফ্রান্সে 50 লাখের বেশি মুসলমান থাকা সত্ত্বেও সেখানে মুসলমানেরা সবসময় ফরাসি বর্ণবাদীদের মাধ্যমে নির্যাতিত। 2019 সালের নভেম্বরে ফ্রান্সের জনমত জরিপ সংস্থা আইফোপ পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ফ্রান্সের 42% মুসলমান ইসলাম ধর্ম অনুসরণের কারণে জীবনে অন্তত একবার বৈষম্যের শিকার হয়েছেন। এছাড়া ফ্রান্সের 40% মুসলমান এবং 17% অমুসলিম 5 বছরের মধ্যে অন্তত একবার বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণের সম্মুখীন হয়েছেন। আজকের আসরে আমরা আমেরিকায় বিদ্যমান বর্ণবাদ নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্তির 150 বছরেরও বেশি সময় পরও সেখানে বর্ণবাদী আচরণ বেড়েই চলেছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে যে মারাত্মক গুলির ঘটনা ঘটছে তা চরমপন্থী জাতীয়তাবাদ এবং জাতিগত সহিংসতার ক্রমবর্ধমান প্রবণতারই প্রতিফলন। ডোনাল্ড ট্রাম্প 2017 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেও সেখানে বর্ণবাদ ছিল, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে পেয়ে বর্ণবাদীরা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। উগ্র শ্বেতাঙ্গদের শিরায় যেন নতুন রক্ত প্রবেশ করতে শুরু করে। মার্কিন বংশোদ্ভূত প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা ও প্রেস টিভির উপস্থাপক মার্জিয়া হাশেমি 2019 সালে আমেরিকায় যাওয়ার পর গ্রেপ্তার হন এবং 11 দিন মার্কিন কারাগারে ছিলেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তখন বলেছিলেন, সাংবাদিকতা এবং ধর্মবিশ্বাসের কারণেই তাকে আটক করা হয়েছিল। মার্জিয়া হাশিমের মতে, মার্কিন সরকার হয়রানির মাধ্যমে তাকে এক ধরনের হুমকি দিয়েছে।
মার্কিন বংশোদ্ভূত এই মুসলিম সাংবাদিকের একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য চলচ্চিত্রের নাম হচ্ছে এ ড্রেড স্কট নেশন বা ড্রেড স্কট জাতি। এই প্রামাণ্য চলচ্চিত্রের মূল প্রতিপাদ্য হচ্ছে মার্কিন সমাজে বৈষম্য এবং অসমতা। এই ডকুমেন্টারিতে মার্কিন পুলিশ তথা রাষ্ট্র ব্যবস্থার পৃষ্ঠপোষকতায় কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বৈষম্য এবং অবিচারের একটা চিত্র তুলে ধরা হয়েছে। ডকুমেন্টারিটি শুরু হয়েছে মার্কিন হাইকোর্টে ড্রেড স্কট নামের এক কৃষ্ণাঙ্গ দাসের মুক্তির আবেদনের প্রসঙ্গ দিয়ে। এটি 1857 সালের ঘটনা। আদালতের প্রধান বিচারক সে সময় কৃষ্ণাঙ্গ ওই দাসের আবেদনের জবাবে বলেছিলেন, কৃষ্ণাঙ্গরা আদালতে মামলা করার অধিকার রাখে না, কারণ তারা নাগরিক বলেই বিবেচিত হয় না। শ্বেতাঙ্গ মালিকের মাধ্যমে সম্মানিত হওয়ারও অধিকার কোন কৃষ্ণাঙ্গের নেই। প্রামাণ্য চলচ্চিত্রটির নির্মাতা আমেরিকার ফার্গুসন শহরের পুলিশের হাতে 14 বৎসর বয়সী কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন সহ অসংখ্য কৃষ্ণাঙ্গ কিশোর কিশোরী এবং তরুণ তরুণী নিহতের ঘটনাকে সেদেশের এক তিক্ত বাস্তবতা বলে মনে করেন, যা আমেরিকার সৃষ্টির সময় থেকে শুরু হয়ে এখনও অব্যাহত রয়েছে। মার্কিন পুলিশ 2014 সালে ফার্গুসন শহরে মাইকেল ব্রাউনকে নির্মমভাবে হত্যা করে।
ড্রেড স্কট নেশন বা ড্রেড স্কট জাতি শীর্ষক প্রামাণ্য চলচ্চিত্রটিতে যে বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে তা হল, আমেরিকায় কেবল গায়ের রঙের কারণে বিশাল সংখ্যক নাগরিক তাদের অধিকার থেকে এখনও বঞ্চিত হচ্ছেন। প্রতিবছর বহু কৃষ্ণাঙ্গ নাগরিককে বড় কোনো কারণ ছাড়াই হত্যা করা হয়। ব্রিটাই গিরুস নামের একজন সমাজকর্মী এ ড্রেড স্কট নেশন বা ড্রেড স্কট জাতি শীর্ষক এই প্রামাণ্য চলচ্চিত্রে অংশ নিয়ে বলেছেন, যখন রাস্তায় বের হই তখন দুই ধরনের মানুষের ব্যাপারে উদ্বেগ উৎকণ্ঠায় থাকি, এর একদল হল দুর্বৃত্ত আর অপরটি হল পুলিশ। তিনি আরো বলেছেন, দুর্বৃত্ত বা অপরাধীদেরকে আমি নিজে মোকাবেলা করতে পারি, প্রতিরোধ গড়ে তুলতে পারি, কিন্তু পুলিশের মোকাবেলায় প্রতিরোধের চেষ্টা করলে জীবন দিতে হয়। এখানে এই সমাজে গভীর ঘৃণা বিরাজ করছে, কৃষ্ণাঙ্গ মানুষ এবং তাদের জীবনযাপনের প্রতি ব্যাপক ঘৃণা পোষণ করে একদল মানুষ।
মাইকেল ব্রাউনকে হত্যার দৃশ্য দেখে তার কি প্রতিক্রিয়া হয়েছিল এমন প্রশ্নের উত্তরে ব্রিটাই গ্রিরুস বলেছেন, এই দৃশ্য দেখে মনে হয়েছে আমাকেই হত্যা করা হয়েছে। আমি যেন রাস্তায় পড়ে আছি প্রায় 4.5 ঘন্টা ধরে। আমি নিজেকে মৃত অবস্থায় অনুভব করেছি। ইতিহাস পর্যালোচনা করলে আমেরিকায় বর্ণ বৈষম্যের অনেক ঘটনা, অনেক বর্ণনা পাওয়া যায়। প্রতিদিনের মার্কিন পত্রিকাগুলো পড়লেও দেখা যায় সেখানকার কোনো কোনো স্থানে কৃষ্ণাঙ্গ নাগরিককে হত্যা করা হচ্ছে নিয়মিত। এটা যেন এখন এক নিত্য নয়, মিত্তিক ঘটনা। মৃত্যুর সংখ্যা খুব বেশি না হলে অথবা কৃষ্ণাঙ্গরা প্রতিবাদ মুখর না হলে এসব ঘটনা অন্যান্য খবরের ভিড়ে হারিয়ে যায়, তা নিয়ে খুব একটা আলোচনা বা হই হুল্লোড় হয় না। যেমনটি আগেও বলেছি, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যার প্রবণতা অনেক বেড়ে গিয়েছিল। ট্রাম্পের বর্ণবাদী নীতি ও বক্তব্য সমাজের নানা অংশে প্রভাব ফেলেছিল। এ কারণে ট্রাম্প আমেরিকার ইতিহাসে বর্ণবাদী প্রেসিডেন্ট হিসেবেই পরিচিতি পেয়েছেন।
অবশ্য মার্কিন সরকার চোখ বন্ধ করে সবসময় একটি দাবি করে যাচ্ছে, আর তা হল আমেরিকায় সব ধরনের জাতি ও বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু নানা পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে সেখানে প্রতিদিনের অসংখ্য সহিংস ঘটনার মূলে রয়েছে বর্ণবাদ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত যেসব সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে 73% বর্ণবাদী শ্বেতাঙ্গদের মাধ্যমে ঘটেছে, এবং এসব হামলা হয়েছে অভিবাসী, অশ্বেতাঙ্গ ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার সামাজিক যোগাযোগ মাধ্যমেও বর্ণবাদ এখন ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে, যা ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। সমাজবিজ্ঞানী ম্যারি রায়ানের মতে, পাশ্চাত্যে বিশেষ করে আমেরিকায় বর্ণবাদী অপরাধ তদন্ত বিষয়ক ব্যবস্থা এরই মধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এছাড়া পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থায় এবং গণমাধ্যমে এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না, বরং উল্টোটাই ঘটছে। নানা উপায়ে সেখানে বর্ণবাদী আচরণের প্রতি সমর্থন দেওয়া হচ্ছে, আর এই প্রবণতাকে সমাজে মারাত্মক বিপদের দিকে ঠেলে দিচ্ছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর পরিসংখ্যানে বলা হয়েছে, আমেরিকার কারাগারগুলোতে আটক নাগরিকদের মধ্যে প্রায় অর্ধেকই হচ্ছে কৃষ্ণাঙ্গ। জনসংখ্যা অনুপাতে বন্দীর এই সংখ্যা অবিশ্বাস্য। জনসংখ্যার অনুপাতে শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গ কারাবন্দীর সংখ্যা 6 গুণ। এছাড়া সমাজে নানাভাবে কৃষ্ণাঙ্গরা বঞ্চিত। নাগরিক অধিকার ও মানবাধিকারের কথা বলা হলেও সর্বত্রই ন্যূনতম অধিকার আদায়ের জন্য কৃষ্ণাঙ্গদেরকে অনেক বেশি বেগ পেতে হয়। বিচার বিভাগেও তাদের প্রতি বিদ্বেষী আচরণ করা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।